আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এ সপ্তাহে রিসালা, নেক আমলের উপর অবিচলতা পাওয়ার পদ্ধতি। চব্বিশে রবিউল আখির 1441 হিজরি 21 ডিসেম্বর 2019 এ অনুষ্ঠিত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল্লাহ আলিয়ার বয়ানের লিখিত পুস্তস্তবক আত্তারের দোয়া। হে দয়ালু আল্লাহ, যে ব্যক্তি এই নেক আমলের উপর অবিচলতা পাওয়ার পদ্ধতি পুস্তিকাটি পড়ে বা শুনে নিবে, তাকে নেক কাজের উপর অবিচলতা দান করো এবং তাকে তার পিতামাতা ও পরিবার সহ জান্নাতুল ফেরদৌসে বিনা হিসেবে প্রবেশাধিকার নসিব করো। আমিন। বিজাহি খাতামিন নাবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফের ফজিলত। আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের মজলিসগুলোকে আমার প্রতি দরুদ শরীফ পড়ে সুশোভিত করো, কারণ আমার প্রতি তোমাদের দরুদ শরীফ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিড়ালের অবিচলতা। তাবেঈ বুজুর্গ হযরত ইমাম শাবী রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, জিয়াদের গোলাম আজলান আমাকে বলেছে যে জিয়াদ যখন ঘর থেকে বের হতো তখন আমি তার আগে আগে মসজিদ পর্যন্ত যেতাম এবং মসজিদে প্রবেশের পর তার বসা পর্যন্ত আগে আগেই চলতাম। একদিন সে একটি বিড়াল দেখল যা ঘরের এক কোণে বসেছিল। আমি তাকে তাড়াতে যাওয়ার উদ্যোগ নিলে জিয়াদ বলল, একে ছেড়ে দাও, দেখি সে কি করে। এরপর সে জোহরের নামাজ পড়ল এবং ফিরে এলো। আমরা যখন আসর পরে পুনরায় ফিরলাম তখনও বিড়ালটি সেখানেই ছিল। সূর্য ডোবার কিছুক্ষণ আগে একটি ইঁদুর বের হলে বিড়ালটি ঝাঁপিয়ে পড়ল এবং তাকে মেরে ফেলল। জিয়াদ বলল, যার কোনো প্রয়োজনীয়তা থাকে সে যেন এই বিড়ালের মতো অবিচলতার সহিত তাতে লেগে থাকে, তবে সে সফলতা পাবে। মোরাকাবা কোথেকে শিখলেন? সিলসিলায় আলিয়া, কাদেরিয়া, রজবিয়া, আত্তারিয়ার দ্বাদশ পীর ও মুর্শিদ হযরত আবু বকর শিবলি রহমাতুল্লাহ তাআলা আলাইহি হযরত সাইয়েদনা আবুল হুসাইন নূরী রহমাতুল্লাহ তাআলা আলাইহির নিকট আসলেন, তবে তাকে অত্যন্ত একাগ্রতা ও নীরবতার সাথে এক কোণে নিথর ও স্থিরভাবে বসা অবস্থায় পেলেন, অর্থাৎ মোরাকাবায় দেখলেন। হযরত সাইয়েদনা আবু বকর শিবলি রহমাতুল্লাহ তাআলা আলাইহি জিজ্ঞাসা করলেন, আপনি এমন একাগ্রতা ও মোরাকাবা, অর্থাৎ এমন অবিচলতা এবং স্থিরভাবে এভাবে বসে থাকা কোথেকে শিখলেন? বললেন, আমাদের একটি বিড়াল ছিল, তার থেকে শিখেছি। যখন সে শিকারের সংকল্প করত তখন ইঁদুরের গর্তের পাশে এমন ভাবে উৎপেতে বসত যে তার একটি লোমও নড়ত না। জানা গেল যে যখন কোনো ব্যক্তি কোনো লক্ষ্য অর্জন করতে চায় তখন তার উচিত অবিচলতার সহিত অপেক্ষা করা, হাঁপিয়ে না যাওয়া। ইনশাআল্লাহ সে তার লক্ষ্যে পৌঁছে যাবে। প্রবাদ আছে, মানজাদা ওয়াজাদা, অর্থাৎ যে চেষ্টা করেছে সে পেয়েছে। আল্লাহ পাকের নিকট সবচেয়ে পছন্দনীয় আমল, হে আশিকানের রসুল, অবিচলতা অনেক বড় নিয়ামত। বাহ্যিকভাবে ছোট নজরে আসা অথচ সবসময় করা নেক আমল আল্লাহ পাকের নিকট বেশি পছন্দনীয়। যেমনি ভাবে হাদিসে পাকে রয়েছে, আল্লাহ পাকে সর্বশেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আরজ করা হলো, আল্লাহ পাকের নিকট সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? ইরশাদ করলেন, ওই আমল যা সর্বদা করা হয় যদিও তা অল্প হোক। দুর্ভাগ্যবশত আজকাল আমাদের মধ্যে অবিচলতার অনেক অভাব লক্ষ্য করা যায়। আমরা কোনো কাজই সর্বদা জারি রাখতে পারি না, আবেগে এসে অনেক কিছু শুরু করে দিই কিন্তু আবার ধীরে ধীরে পিছু পড়ে যাই। অবিচলতা কাকে বলে? গুনাহ থেকে বেঁচে থেকে নেক আমলের নিয়মানুবর্তিতা করাকে অবিচলতা বলা হয়। হাকিমুল উম্মত হযরত মুফতি আহমেদিয়ার খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি লিখেন, অবিচলতা হল বান্দা শোক ও দুঃখ, বিপদ ও স্বস্তিতে আল্লাহ পাকের বন্দেগী থেকে মুখ ফিরিয়ে না নেয়া। অবিচলতাই হল বিলায়তের মূল ভিত্তি, যার দ্বারা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য নসিব হয়। এটাই বাস্তবতা যে কোনো কাজ অবিচলতার সাথে করা নফসের জন্য অনেক কঠিন হয়ে থাকে। কোনো নেক আমল শুরু করার সময় তো অনেক জোশ থাকে, যেভাবে নামাজ শুরু করার সময় অনেক আবেগে পড়ে কিন্তু ধীরে ধীরে তা ছুটে যায়, একইভাবে কেউ নেক আমল পুস্তিকার মাধ্যমে নিজের পর্যালোচনা করার ক্ষেত্রে অবিচলতা পায় না, কেউ প্রতি মাসে তিন দিনের কাফেলায় সফরে অবিচলতা পায় না, কেউ সাপ্তাহিক ইজতিমায় উপস্থিত হওয়ার অবিচলতা পায় না, কেউ বলে দাওয়াতে ইসলামের বারোটি দিনই কাজে অবিচলতা পাচ্ছি না। মোট কথা, প্রত্যেকের অবিচলতার অভাবের অভিযোগ রয়েছে। আরবি প্রবাদ হল, মান তলাবা শাইয়ান ওয়াজাদ্দা ওয়াজাদা ওয়ামান করা আল বাবা ওয়ালাজ্জা ওয়ালাজা, অর্থাৎ যে ব্যক্তি কোনো জিনিসের আকাঙ্ক্ষায় পরিশ্রম ও প্রচেষ্টা করে সে একদিন তা অবশ্যই পায়, এবং যে ব্যক্তি কোনো দরজায় করাঘাত করে এবং অনবরত করাঘাত করতেই থাকে সে একদিন তাতে অবশ্যই প্রবেশ করতে পারে, অর্থাৎ ওই দরজাটি তার জন্য খুলে যাবে এবং সে তাতে প্রবেশ করতে সফলতা অর্জন করে নেবে। অবিচলতার গুরুত্ব সম্পর্কে বুজুর্গদের বাণী, মুসলমানদের চতুর্থ খলিফা হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অবিচলতা হল অর্ধেক সফলতা, যেমনি ভাবে দুঃখ হল অর্ধেক বার্ধক্য। হযরত সাইয়্যিদুনা আবু আলী জুজ্জানি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, অবিচলতা অবলম্বন করো, কারামতের অন্বেষী হয়ো না, কারণ তোমার নফস কারামতের আকাঙ্ক্ষায় থাকে, অথচ তোমার প্রতিপালক তোমার নিকট অবিচলতা দাবি করেন। সুফিয়াই কিরাম বলেন, একটি অবিচলতা হাজার কারামতের চেয়ে উত্তম। আরেকটি প্রসিদ্ধ বাক্য হচ্ছে, আল ইস্তিকামাতু ফাওকাল কারামা, অর্থাৎ অবিচলতা কারামতের চেয়েও ঊর্ধ্বে। হে আশিকানে রসুল, যেই নেক কাজে আপনি অবিচলতা পাচ্ছেন না, সেই বিষয়ে গুরুত্বের সাথে চিন্তা ভাবনা করে, অর্থাৎ একে সিরিয়াস নিয়ে নিজের মানসিকতা তৈরি করুন যে ইনশা আল্লাহ এখন আমি এই নেক কাজে বিরত হতে দেব না, মন বসুক বা না বসুক, এরপর পরিপূর্ণ চেষ্টা করুন, ইনশা আল্লাহ ধীরে ধীরে আপনি তাতে সফল হয়ে যাবেন এবং অবিচলতা পেয়ে যাবেন। দেখুন, যদি পানির ফোঁটা কোনো পাথরের উপর অনবরত পড়তে থাকে, তবে সে ওই পাথরের ওই স্থানে গর্ত করে দেয়। অতএব অনবরত কোনো কাজ হলে তার নিজস্ব একটি প্রভাব থাকে। যদি আপনি লক্ষ্য করে থাকেন, আমি লক্ষ্য করেছি যে গরম ও ঠান্ডা পানির একটি মিক্সার কল থাকে, এর দুটি হাতল থাকে। সাধারণত একটি হাতল বেশি ব্যবহার হয়, যে হাতলটি ব্যবহার হতে থাকে এবং যাতে হাত লাগতে থাকে সেটা কিছুটা উজ্জ্বল ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, অথচ যে হাতলটি একেবারে স্পর্শ করা হয় না তাতে মরিচা ধরে যায়। তো যাতে অনবরত হাত লেগেছে তার পরিচ্ছন্নতা হতে থাকলো এবং যাতে হাত লাগেনি সেটি মরিচাযুক্ত হয়ে গেল। একইভাবে অনেক জিনিস এবং মেশিন এমন হয়ে থাকে যে যদি সেগুলোকে অনবরত ব্যবহার করা না হয় তবে সেগুলো জ্যাম হয়ে যায় এবং মাঝে মধ্যে কাজও করে না। সেগুলোকে সচল করার জন্য পুনরায় কঠোর পরিশ্রম করতে হয়। অতএব যদি আমরা অবিচলতার সাথে কাজ করি, তা যদি অল্প হয় তবে এমন একদিন আসবে যে তা আমাদের রন্ধ্রে রন্ধ্রে অর্থাৎ মন ও মননে গেঁথে যাবে। এরপর ওই কাজ ছাড়া আমাদের প্রশান্তি আসবে না। যেমনি ভাবে যারা পাক্কা নামাজি হয় তাদের নামাজ পড়া ছাড়া প্রশান্তি আসে না। উদাহরণস্বরূপ, রাতে জেগে আছেন এবং ফজরের আজানে অল্প সময় বাকি আছে, তবে যে পাক্কা নামাজি হবে সে ঘুমাবে না। যদি তর্কের খাতিরে সে শুয়েও পড়ে তবে তার ঘুম আসবে না, তার টেনশন হতে থাকবে যে আমার নামাজ বাদ পড়ছে না তো। একইভাবে যে জামাত সহকারে নামাজ পড়ার অনুসারী হবে, যত ব্যস্ততাই হোক না কেন, যখন সে আজান শুনবে এবং জামাত দাঁড়ানোর সময় হবে তখন সে প্রতিটি কাজ ছেড়ে দেবে এবং এই সব কিছু তার স্বভাবের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এর বিপরীতে যে নামাজ তো পড়ে কিন্তু জামাত সহকারে পড়ে না, বরং জামাত পেলে ভালো আর না পেলে কোনো আফসোস হয় না। একইভাবে যারা অনিয়মিত নামাজে হয়ে থাকে তাদেরও পরোয়া থাকে না যে জামাত যাচ্ছে তো যাক, এমনকি যদি তাদের নামাজ কাজাও হয়ে যায় তবু তাদের কোনো আফসোস হয় না। কিন্তু যে পাক্কা নামাজি হয় সে নামাজ কাজা করবে না, জামাত ছাড়বে না। একইভাবে যে প্রথম কাতারে অভ্যস্ত হবে সে প্রথম কাতার পাওয়ার জন্য চেষ্টা করবে, তো তার প্রথম কাতার ছুটবে না। আমি অর্থাৎ আমির আহলে সুন্নাত মাহে রমজানের ইতিকাফে লক্ষ্য করেছি যে কিছু মানুষের এই প্রেরণা থাকে যে তারা সাহেরির সময় প্রথম কাতারে বসে নিজেদের ব্যাগ থেকে কিছু না কিছু বের করে খাচ্ছে যাতে প্রথম কাতার ছুটে না যায়। অথচ কিছু ইতিকাফকারীর প্রথম কাতার পাওয়ার কোনো পরোয়া থাকে না। তাদের মধ্যে অনেকে এমন থাকে যে যাদের জামাতের অনেক রাকাত চলে যায় এবং কখনো এমনও হতে পারে যে তাদের পুরো জামাতই চলে যায়। এই সবই নিজেদের প্রেরণা এবং অবিচলতার বিষয়। যাই হোক, যে কোনো কাজ অনবরত করার মাধ্যমেই অবিচলতা অর্জিত হতে পারে। ২০ বছর থেকে একটি জিনিসের প্রার্থনা, হে আশিকানের রসুল, আমাদের বুজুর্গানে দিন রহিমাহুল্লাহুল মুবিন নেক কাজের অভ্যাস গড়া এবং এতে অবিচলতা পাওয়ার জন্য অনেক বছর ধরে চেষ্টা করতেন। যেমনি ভাবে হযরতে সাইয়্যিদুনা মুআররিক ইজলি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, ২০ বছর হয়ে গেছে আমি আল্লাহ পাকের নিকট একটি জিনিসের বিষয়ে প্রার্থনা করছি কিন্তু আমি আমার উদ্দেশ্যে সফল হচ্ছি না এবং আমি নিরাশও হইনি। কেউ আরজ করল, তা এমন কি প্রয়োজন যে আপনি ২০ বছর ধরে দোয়া করছেন? তখন তিনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমার প্রয়োজন এটি ছিল যে আমি যেন অনর্থক কথাবার্তা বলা ছেড়ে দিতে পারি। সুবহানাল্লাহ, হযরত মুআররিক ইজলি রহমাতুল্লাহ তাআলা আলাইহি থেকে আমরা কত বড় একটি বিষয় অর্জন করলাম যে তিনি ২০ বছর পর্যন্ত একটি দোয়া করছিলেন। আফসোস, আমরা এই ভেবে দোয়াই করি না যে আমাদের দোয়া কবুল হয় না, এবং কিছু মানুষ তো এমন বক বক শুরু করে দেয় যে নাউযুবিল্লাহ, আল্লাহ পাক আমাদের কথা শোনেন না। মনে রাখবেন, আল্লাহ পাকের নিকট চাইতে থাকুন, যদি না পান বা দেরি হয় তবে নিশ্চয় তাতে আমাদের কল্যাণ রয়েছে, কারণ আমরা জানি না আমাদের কল্যাণ কিসে রয়েছে। যেভাবে মা রাগের মাথায় ছেলেকে বদদোয়া দেয় যে তুই ফেটে পড়, ধ্বংস হয়ে যা, তবে আল্লাহ পাক তা কবুল করেন না, অর্থাৎ এর প্রভাব প্রকাশ করেন না। যদি আল্লাহ পাক ওই দোয়ার প্রভাব প্রকাশ করে দিতেন, অর্থাৎ মা বদদোয়া দিল আর ছেলে ফেটে মারা গেল, তবে কাঁদবে কে, ছেলে নাকি মা? ছেলে তো ফেটে গিয়ে চুপ হয়ে গেল, এখন মা সারা জীবন কাঁদবে। এই কারণেই এটিও আল্লাহ পাকের নিয়ামত ও রহমত যে তিনি মায়ের দেওয়া বদদোয়া কবুল করেননি, নতুবা মা নিজেই কষ্টে পড়ে যেতেন এবং আল্লাহ পাক তাকে কষ্ট থেকে বাঁচিয়ে নিয়েছেন। একইভাবে আমরা আরো অনেক দোয়া চাই, কিন্তু সেগুলো আমাদের হকে ভালো না হওয়ার কারণে প্রায় কবুল হয় না, অর্থাৎ এর প্রভাব প্রকাশ হয় না, নতুবা প্রতিটি দোয়া 100 ভাগ কবুলই কবুল। মনে রাখবেন, কবুলিয়াতের বিভিন্ন ধরন রয়েছে। একটি ধরন হল যে ওই দোয়ার প্রভাব প্রকাশ হয়ে যায়, যেভাবে আমরা বলি যে দোয়া করেছি তো অমুক কাজ হয়ে গেছে, তবে এটিও কবুলিয়াতই বলা হয়। একইভাবে কবুলিয়াতের দ্বিতীয় ধরন হল যে ওই দোয়ার কারণে কোন সমস্যার সমাধান হয়ে যায় এবং আগত কোন বিপদ দূর হয়ে যায় যা আমরা জানতে পারি না। কবুলিয়াতের তৃতীয় ধরন হল যে দোয়া যেহেতু একটি ইবাদত, সেহেতু কিয়ামতের দিন এর প্রতিদান সংরক্ষিত অবস্থায় পাবে। যেসব দোয়া দুনিয়ায় কবুল হয়নি, অর্থাৎ যার বাহ্যিক প্রভাব বান্দা দেখেনি, কিয়ামতের দিন যখন বান্দা সেগুলোর প্রতিদান ও সওয়াব দেখবে, তখন আকাঙ্ক্ষা করবে যে হায়, দুনিয়ায় আমার কোন দোয়াই যদি কবুল না হতো আর আজ আমি কিয়ামতের দিন এর প্রতিদান ও সওয়াব পেতাম। দোয়ার মধ্যে অবিচলতা মহান বিষয়। দেখুন, হযরত মুয়াররিক ইজলি রহমাতুল্লাহ তাআলা আলাইহি 20 বছর ধরে দোয়া করছিলেন এবং বললেন যে যেই জিনিস প্রার্থনা করছি তা অর্জিত না হোক, কিন্তু আমিও এই দরজা কখনো ছাড়ব না এবং আমি নিরাশ হব না। আমাদেরও নিজেদের প্রতিপালকের দরজা ছাড়া উচিত নয় এবং তার দরজায় পড়ে থাকতে হবে, কারণ পড়ে থাকলেই কাজ হবে। তার দরবারে ঝুঁকে থাকুন এবং তার নিকট নিজেদের চাওয়াগুলো চাইতে থাকুন, কারণ তিনি দয়ালু এবং তার রহমত অনেক বিশাল। হযরত মুয়াররিক ইজলি রহমাতুল্লাহ তাআলা আলাইহি দোয়াও কেমন চমৎকার চাইলেন যে অনর্থক কথা বলার অভ্যাস যেন ছুটে যায়। দুর্ভাগ্যবশত অনর্থক কথা বলার জন্য আমরা সুযোগ খুঁজি, সোশ্যাল মিডিয়ায় সামান্য কোন ইস্যু বা বিষয় পেলে কমেন্টস দেওয়া শুরু করে দিই। একইভাবে বন্ধুদের মাঝে কোন ইস্যু পেলে বা কোনো কথা হলে তাতে লেকচার দেয়া এবং মন্তব্য করা শুরু করে দিই। অতঃপর তা অনর্থক হোক বা মা'আদাল্লাহ গুনাহে ভরা, আমরা পিছু হটতে রাজি নই। অথচ আল্লাহ ওয়ালাদের বিনয় দেখুন যে আল্লাহ পাকের দরজা ছাড়া যাবে না এবং দোয়া চাইতে থাকতে হবে। জানা গেল যে যদি কেউ অনর্থক কথা ছাড়ার জন্য লড়াই বা জিহাদ করবে, তবে অবিচলতা অর্জিত হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 20 বছর পর্যন্ত কষ্টের সাথে ইবাদত। হযরত সাইয়েদনা উতবাতুল গুলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 20 বছর পর্যন্ত কষ্টের সাথে নামাজ পড়তে থাকতাম এবং অতঃপর 20 বছর ধরে নামাজের মাধ্যমে স্বাদ গ্রহণ করেছি। অর্থাৎ আমি 20 বছর পর্যন্ত নিজের নফসকে মেরে তাকে জবরদস্তি ইবাদতে অভ্যস্ত করেছি। সে মানত না, কিন্তু আমি কষ্ট সহ্য করেছি, পরিশ্রম ও প্রচেষ্টা করেছি। এরপর 20 বছর হয়ে গেছে, আমার ইবাদতে এমন মন বসেছে যে এই নিয়ামত থেকে স্বাদ নিচ্ছি এবং আল্লাহ পাকের ইবাদত থেকে স্বাদ গ্রহণ করছি। অথচ আমাদের অবস্থা তো এমন যে মন বসেনি তো নামাজ ছেড়ে দিয়েছি, মন বসেনি তো নেক আমল করা ছেড়ে দিয়েছি, মন বসেনি তো কাফেলা থেকে পেছনে সরে গেছি যা আমাদের জন্য সুন্নত শিখা ও শিখানোর মাধ্যম, মন বসেনি তো সুন্নত পর ইজতিমায় যাওয়া ছেড়ে দিয়েছি, মন বসেনি তো ভালো সাহচর্য থেকে বেরিয়ে মন্দ সাহচর্যে গিয়ে পৌঁছেছি। মনে রাখবেন, মন বসুক বা না বসুক, যদি আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নেক কাজে লেগে থাকি, তবে এই বুজুর্গানে দিন রহিমাহুল্লাহ মুবিনের মতো আমাদেরও মন বসে যাবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। প্রিয় ইসলামী ভাইরা, নেক আমলের উপর অবিচলতা পাওয়ার জন্য অবিচলতার সাথে আল্লাহ পাকের ইবাদত করা, বুজুর্গদের ঘটনা পড়া ও শোনা অনেক উপকারী। এতে ইবাদত করার এবং তাতে অবিচলতা অর্জনের ক্ষেত্রে সাহায্য পাওয়া যায়। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, তাবেঈ বুজুর্গ হযরত আব্দুল্লাহ বিন আউন রহমাতুল্লাহ তাআলা আলাইহি অবিচলতার কারণে উচ্চ মর্যাদা লাভ করেছেন। হযরত সাইয়েদনা হাসান বসরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি খোদা ভীতির কারণে 40 বছর পর্যন্ত হাসেননি। মনে রাখবেন, উচ্চস্বরে হাসা এবং অট্ট হাসি দেওয়া সুন্নত নয়। হযরত সাইয়েদনা আবু আব্দুর রহমান সুলামি রহমাতুল্লাহ তাআলা আলাইহি 40 বছর পর্যন্ত মসজিদে কুরআনে কারিম পড়িয়েছেন। আফসোস, আমাদের প্রাপ্ত বয়স্কদের মাদ্রাসাতুল মদিনায় না পড়তে ইচ্ছা করে আর না পড়ানোর, হায় শতকোটি আফসোস। যেভাবে আমাদের দুনিয়াবী জিনিস এবং দুনিয়াবী সম্পদের অন্বেষণে অবিচলতা অর্জিত হয়ে যায়, একইভাবে নেকির অন্বেষণেও যেন অবিচলতা অর্জিত হয়। তাবেঈ বুজুর্গ হযরত রবি বিন খাইসাম রহমাতুল্লাহ তাআলা আলাইহি 20 বছর পর্যন্ত দুনিয়াবী কথা মুখ দিয়ে বলেননি। হযরত সাইয়েদনা মনসুর বিন মুতামির রহমাতুল্লাহ তাআলা আলাইহি 40 বছর পর্যন্ত ঈশার পর কোন কথা বলেননি। একজন আলিমে দিন বলেন, আমি 30 বছর ধরে দুটি জিনিসের চিকিৎসা করেছি। ১. মানুষের থেকে লোভ ত্যাগ করা। ২. একনিষ্ঠভাবে আল্লাহ পাকের জন্য আমল করা। হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ তাআলা আলাইহির অভ্যাস সিলসিলায় আলিয়া কাদেরিয়া রজবিয়া আত্তারিয়ার একাদশতম পীর মুর্শিদ হযরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ তাআলা আলাইহির 30 বছর পর্যন্ত এই অভ্যাস ছিল যে ঈশার নামাজের পর দাঁড়িয়ে সকাল পর্যন্ত আল্লাহ পাকে জিকির করতেন এবং ওই ওযু দিয়েই ফজরের নামাজ আদায় করতেন। তার 20 বছর পর্যন্ত তাকবীরে উলা মিস হয়নি। হে আশিকানে আউলিয়া, জামাত সহকারে নামাজে যে প্রথম তাকবীরটি বলা হয় তাকে তাকবীরে উলা বলা হয়। চিন্তা করুন, হযরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ তাআলা আলাইহি অবিচলতার সাথে 20 বছর পর্যন্ত তাকবীরে উলা সহকারে নামাজ পড়েছেন। আমাদের যদি কেউ প্রশ্ন করে যে আজকে আপনি 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলা সহকারে পড়েছেন, তবে হতে পারে এই উত্তরই আসবে যে আজ 5 ওয়াক্তে আমি একটুও তাকবীরে উলা পাইনি। উত্তর এমন হতে পারে যে 5 ওয়াক্ত কি, 5 দিন এমন কেটেছে যে একটিও তাকবীরে উলা মেলেনি। আর এই উত্তর আসাও সম্ভব যে 5 মাস কেটে গেছে কিন্তু একটিও তাকবীরে উলা অর্জন করতে পারেনি। হযরত সাইয়েদুনা জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ তাআলা আলাইহি কোন সাধারণ ব্যক্তিত্ব নন, বরং সিলসিলায়ে আলিয়া কাদেরিয়া রজবিয়ার অনেক বড় মনীষী এবং আল্লাহ পাকের ওলি ছিলেন। তিনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আমাদের পীর মুর্শিদ হুজুর গওসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহির মাশাইখ এবং পীরদের অন্তর্ভুক্ত। আমাদের সাজরায়ে কাদেরিয়াতে যে পংক্তিটি পড়া হয়, জুনদে হক মে গিন জুনাইদে বা সাফা কে ওয়াস্তে, এতে তার দিকেই ইঙ্গিত করা হয়েছে। তার অবিচলতা দেখুন যে 20 বছর পর্যন্ত তাকবীরে উলা ছাড়েননি। আফসোস, আমাদের 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে তো কি জামাতই ঠিকমতো জোটেনি। কখনো অবসর পেয়ে গেলাম, কখনো অবসর পেয়ে গেল বা মুড হলো তো মসজিদে পৌঁছে গেলাম এবং পূর্ণ জামাত পেয়ে গেলাম, নতুবা অধরাই রয়ে যায়। দুর্ভাগ্যবশত ইতিকাফকারীদের মধ্যেও কারো কারো পূর্ণ জামাত মিলে না। আল্লাহ পাক আমাদেরকে নামাজি বানিয়ে দিক, নতুবা আমাদের অবস্থা তো এমন যে মন তো আমাদের পুরনো পাপী, বছর পর বছর হয়েছে নামাজি হতে পারিনি। আল্লাহ পাক এই আউলিয়া কিরামদের উপর আপন রহমত অবতীর্ণ করুন এবং তাদের সাদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা করুক। আমিন। বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতুলনীয় বিনয়ের উদাহরণ, হযরত সাইয়েদুনা জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ তাআলা আলাইহির সম্মানিত উস্তাদের বিষয়ে বর্ণিত রয়েছে যে এক ব্যক্তি তাকে 3 বার খাবারের দাওয়াত দিল। তিনি যখনই যেতেন সে ফিরিয়ে দিত। শেষ পর্যন্ত চতুর্থবার সে তাকে নিজের বাড়িতে নিয়ে এলো এবং তার বাড়ি থেকে বারবার ফিরিয়ে দেওয়ার পরেও অসন্তুষ্ট না হওয়ার কারণ জিজ্ঞাসা করল। তিনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি যা বললেন তার উপর ওই সকল লোক যারা নিজেদেরকে মুখে ফকির, ভুলের পাহাড় এবং বড় গুনাহগার বান্দা ইত্যাদি বলে, তারা চিন্তা করুন যে তাদের এমন বলা কতটুকু সঠিক। তিনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি নিজের অসন্তুষ্ট না হওয়ার কারণ এটি বললেন যে আমি 20 বছর পর্যন্ত নিজের নফসকে লাঞ্ছনার জন্য রাজি থাকার অভ্যাস করিয়েছি, এমনকি এখন এর অবস্থা কুকুরের মতো হয়ে গেছে যে যখন তাকে তাড়িয়ে দেওয়া হয় তখন চলে যায়, যখন তাকে ডাকা হয় তখন ফিরে আসে। যদি তুমি আমাকে 50 বারও ফিরিয়ে দিতে এবং এরপর পুনরায় ডাকতে, তবে আমি চলে আসতাম। হে আশিকানে রসুল, একেই বলে আসল অবিচলতা এবং বিনয়। আমরা নিজেদের মৌখিকভাবে বড় বিনয়ী, মিসকিন, গুণাগার এবং ফকির ও তুচ্ছ, ভুলের পাহাড় বলি। মনে রাখবেন, যদি কেউ নিজেকে এমন বলে তবে আমরা তার ব্যাপারে মন্দ ধারণা করব না, কিন্তু যেই বলুক সে নিজে চিন্তা করুক যে অন্তরের অবস্থা কি সত্যিই ফকির সুলভ, তুচ্ছ বা মিসকিনদের মতো, নাকি স্বভাব বিরুদ্ধ সামান্য কোনো কথা হলো আর বিনয়ের আগের পরের সমস্ত রেকর্ড সমুদ্রে ডুবিয়ে দিলেন, রেগে গেলেন এবং শোরগোল শুরু করে দিলেন। এমন বান্দা কখনো বিনয়ী ও ফকির হতে পারে না। আসল মিসকিন বা বিনয় হযরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ তাআলা আলাইহির উস্তাদের যা অনুকরণীয়। আল্লাহ পাক আমাদেরও প্রকৃত বিনয় নসিব করুক। বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহুল মুবিন লিখেছেন, যে ব্যক্তি অন্যদের সামনে মৌখিকভাবে বিনয়ের শব্দ আওড়ায় সে বাস্তবে লোক দেখানো কাজ করে, যাতে মানুষের উপর নিজের ছাপ ফেলতে পারে। কিন্তু মনে রাখবেন, যেই বিনয়ের কথা বলুক তার ব্যাপারে মন্দ ধারণা করব না এবং না কোনো নির্দিষ্ট ব্যক্তির ব্যাপারে কোনো কথা বলবো, কারণ তার অন্তরের অবস্থা আমরা জানি না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অবিচলতায় বাধার বিষয়গুলো। হে আশিকানের রসুল, অবিচলতার রাস্তায় চলার ক্ষেত্রে একটি অনেক বড় বাধা হল অলসতা। কারণ যখন কোনো ব্যক্তির কোনো কাজ করার মনই করবে না, তখন সে তাতে অবিচলতা কিভাবে অর্জন করবে? অতএব অলসতা দূর করুন এবং এ থেকে পিছু ছাড়ান, কারণ এটি একটি বড় আপদ ও মুসিবত। অলস মানুষ দিন ও দুনিয়ার কোনো বড় কাজ করতে পারে না, অথচ অবিচলতার সাথে অল্প অল্প কাজ করা ব্যক্তিও একদিন নিজের গন্তব্যে পৌঁছে যায়। যেমনি ভাবে খরগোশ ও কচ্ছপের প্রতিযোগিতা হল যে কে আগে অমুক স্থানে পৌঁছাবে। খরগোশ মনে মনে ভাবল, আমি অনেক দ্রুতগামী, অল্প সময়ের মধ্যে লাফিয়ে লাফিয়ে সেখানে পৌঁছে যাব। অতএব সে অলসতার প্রদর্শন করল যে কিছুক্ষণ আরাম করেনি। পক্ষান্তরে কচ্ছপ নিজের ধীর গতির সাথে অনবরত চলতে থাকল এবং খরগোশের আগে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেল। চিন্তা করুন, খরগোশ চটপটে হওয়া সত্ত্বেও অলসতার কারণে হেরে গেল। জানা গেল যে কাজ অল্প হোক এবং ধীরে হোক, কিন্তু অনবরত বা লাগাতার হলে তাতে সফলতা অর্জন হতে পারে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক যে ব্যক্তিকে ইবাদতে অভ্যস্ত করে দেন এবং এরপর সে অলসতার কারণে তা ছেড়ে দেয়, তবে আল্লাহ পাক তার প্রতি অসন্তুষ্ট হন। হানাফিদের মহান ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি নিজের যোগ্যতম ছাত্র ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে বলেছিলেন, তুমি খুবই মেধাহীন, অর্থাৎ পড়াশোনায় দুর্বল ছিলে, কিন্তু তোমার প্রচেষ্টা ও অবিচলতা তোমাকে এগিয়ে দিয়েছে হে আশিকানে রসুল। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ তাআলা আলাইহি পড়াশোনায় দুর্বল হওয়া সত্ত্বেও পড়তে রইলেন, কখনো পিছিয়ে যাননি। অথচ আফসোস, আমাদের অনেক ছাত্র পিছিয়ে যায়। সাধারণত প্রতিটি মাদ্রাসায় দারসে নিজামের প্রথম ক্লাসে অনেক ছাত্র ভর্তি হয়, কিন্তু পরে দ্বিতীয় ও তৃতীয় ক্লাসে পিছিয়ে যেতে শুরু করে। এমনকি দরায়ে হাদিস শরীফ অর্থাৎ শেষ ক্লাস পর্যন্ত হাতে গোনা কয়েকজন ছাত্র পৌঁছায়। যেসব ছাত্র জামিয়াতুল মদিনায় দর্শে নিজামি বা মাদ্রাসাতুল মদিনায় হিফজ করছেন, তারা মনে রাখবেন যে পঞ্চাশ বছর লেগে যাক, কিন্তু আপনারা অবিচলতার সাথে লেগে থাকুন, ইনশা আল্লাহ আপনারা পড়ার সওয়াব পেতে থাকবেন। এবং নিজের এই মানসিকতা তৈরি করে নিন যে যাই হয়ে যাক, কিছু বুঝতে আসুক বা না আসুক, রূপান্তর মুখস্থ হোক বা না হোক, সরফনাও কঠিন লাগুক বা না লাগুক, আপনারা লেগেই থাকবেন। হতে পারে শুরুতে কঠিন মনে হবে, কিন্তু ধীরে ধীরে ইলমে দিন সহজ হয়ে যাবে। একইভাবে যখন আপনারা পড়তে শুরু করবেন, তখন এভাবে নিয়ত করে নিন যে আমি ইলমে দিন পড়তে চাই, এরপর এর জন্য দোয়া করুন, ওয়াজিফা পড়ুন এবং অন্যদেরকে দিয়েও দোয়া করান, ইনশা আল্লাহ আপনারা সফল হবেন। দেখুন, ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ তাআলা আলাইহি মেধাহীন ছিলেন, কিন্তু পরিশ্রম করতে থাকলেন তো অনেক বড় ইমাম এবং মুজতাহিদ হয়ে গেলেন। এটি অনেক বড় মর্যাদা। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহির অনেক ছাত্র আছে, কিন্তু তার চেয়ে উত্তম ও উচ্চ পর্যায়ের দুইজন ছাত্র হলেন ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহিমা। দোয়ায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করতেন, আউযু বিকা মিনাল বুখলি ওয়াল কাসালি ওয়া আরযালিল উমরি ওয়া আযাবিল কবরি ওয়া ফিতনাতিদ দাজ্জালি ওয়া ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি। অর্থাৎ হে আল্লাহ পাক, আমি কৃপণতা, অলসতা, বার্ধক্যের চূড়ান্ত বয়স, কবরের আজাব, দাজ্জালের ফিতনা, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে তোমার আশ্রয় প্রার্থনা করি। এই হাদিসে পাকে আরদালিল উমরি অর্থাৎ বার্ধক্যের চূড়ান্ত বয়স বলতে অকেজ বয়সের বৃদ্ধদের বোঝানো হয়েছে, যারা ঘরের কোণে পড়ে থাকে এবং কোনো কাজের হয় না। এই বয়স থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আশ্রয় প্রার্থনা করেছেন। একইভাবে অলসতা থেকেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আশ্রয় প্রার্থনা করেছেন। একইভাবে যদিও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না তো কেউ হয়েছে আর না হবে, তবু অলসতা প্রসঙ্গে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে আরজ করেছেন। একইভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ থেকে নিষ্পাপ, তা সত্ত্বেও বিভিন্ন রেওয়ায়েতে রয়েছে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে কখনো সত্তর বা একশো বার ইস্তিগফার পাঠ করতেন। অথচ আমরা দিন রাত গুনাহ করা সত্ত্বেও একবারও ইস্তিগফার পড়ার তৌফিক পাই না। শেখ নাজমুদ্দিন রহমাতুল্লাহ তাআলার দুটি পংক্তির অনুবাদ হল, নম্বর ১, অনুগত থেকো, পরিশ্রম করতে থাকো এবং অলসতা করো না, কারণ একদিন তোমাকে তোমার প্রতিপালকের দিকে অবশ্যই ফিরে যেতে হবে। নম্বর ২, রাতে ঘুমানো ছেড়ে দাও, সৃষ্টির মধ্যে উত্তম সেই যে রাতে খুব কম ঘুমায় যাতে খুব ইবাদত করতে পারে। মনে রাখবেন, এখানে রাত জেগে থাকা বলতে ওই সকল লোক উদ্দেশ্য নয় যারা রাত দুটায় বাড়িতে আসে এবং তাদের এতটুকু তৌফিক হয় না যে তারা গাড়ি থেকে নেমে ডোরবেল বাজাবে, বরং গাড়ি থামিয়ে গলির ভেতর হর্ন বাজাতে থাকে, যেন তারা নিজেদের বোকামির ঘোষণা এভাবে করছে যে যদি কখনো বোকা লোক না দেখে থাকো তবে আমাকে দেখে নাও। আর না ওই সকল যুবক উদ্দেশ্য যারা মাঝরাতে বাইকের সাইলেন্সার খুলে ঘুরে, গলিতে খেলে, শোরগোল করে এবং আড্ডা দিয়ে গল্প গুজব করে, তাদের এভাবে রাতে জাগাতে কোনো সওয়াব অর্জিত হবে না। রাতে তো কুকুরও জাগে এবং ঘেউ ঘেউ করে, না নিজে ঘুমায় আর না অন্যদের ঘুমাতে দেয়। এখানে ওই সকল লোক উদ্দেশ্য যারা আল্লাহ পাকের নিজের ইবাদতের জন্য জাগে, যেমন সুন্নতে ফরজ ইজতিমায় রাত কাটায় যেখানে কিছু ঘুমানোর বিরতিও থাকে এবং তাহাজ্জুদ নামাজও পাওয়া যায়। একইভাবে যারা রাত জেগে মাদানী মুজাকারায় অংশগ্রহণ করে, ইলমে দিন অর্জন করে, আলিমে দিনে সাহচর্যে বসে, কুরআনে কারিম তেলাওয়াত করে, তবে তাদের জাগ্রত থাকা নিশ্চয় ইবাদত। আর যারা অন্যদের বিরক্ত করে তাদের ফরজ নামাজগুলো ছাড়া দিন রাত ঘুমিয়ে থাকাই ভালো, যাতে তাদের অনিষ্ট থেকে মানুষ বেঁচে থাকে। নিজেদের অনিষ্ট থেকে মানুষকে বাঁচানো সওয়াবের কাজ, কিন্তু এতে ভালো নিয়ত থাকা জরুরি। এমন নয় যে রুক্ষ মেজাজ আর লোকদেরকে নিজের অনিষ্ট থেকে নিরাপদ রাখতে পারে না, তবে এখন ঘুমিয়ে থাকুক বা ঘুমের ইঞ্জেকশন নিয়ে নিক। হে আল্লাহ পাক, আমরা যেন এমন অনিষ্টকারী না হই যে আমাদের অনিষ্টে মানুষের কষ্ট হয়, বরং আমরা যেন নেকার হয়ে যাই। নেকার হওয়ার জন্য দাওয়াতে ইসলামের আশিকানে রসুলের সাহচর্যে থাকবেন, তবে ইনশা আল্লাহ নেকারও হয়ে যাবেন। বানা দে মুঝে নেক, নেকো কা সাদকা, গুনাহ সে হরদম বচা ইয়া ইলাহি, ইবাদত মে গুজরে মেরি জিন্দেগানি, করম হো করম ইয়া খুদা ইয়া ইলাহি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।